বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শুরু। জেনারেল কাসেম সুলেমানের পঞ্চম শাহাদত বার্ষিকী পালিত তেহরান সহ ইরানের কয়েকটি শহরে স্মরণ সভা। অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে, শেখ নাইম কাসেমের মন্তব্য। হাসিনা সরকারের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির, ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিযোগ মমতা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানের পঞ্চম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান আজ সকালে কেরমানের কবরস্থান গুলজারে শোহাদাতে শুরু হয়েছে। বরফের মধ্যে কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। জেনারেল কাসেম সুলেমানিকে স্মরণ করতে রাজধানী তেহরান সহ আরও কয়েকটি শহরে স্মরণসভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগদাদে জেনারেল সুলেমানি ও হাশদ আল শাবির কমান্ডার আবু মাহাদি আল মহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকীর অনুষ্ঠানে ইরাকের বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল আমিরি বলেছেন, শহীদ সুলেমানি কখনোই ক্লান্ত হতেন না এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তিনি ইরাক ও সিরিয়ায় নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহাদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের 3 জানুয়ারি ভোররাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সুলেমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ আল শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মহান্দিস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সন্ত্রাসী মার্কিন হামলায়। ইরাকের ফাতাহ জোটের প্রধান বলেছেন, সিরিয়ার বিভাজন এবং সেদেশে অব্যাহত সহিংসতা শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থই রক্ষা করবে। ইরানের সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের আল ফাতাহ জোটের প্রধান হাদি আল আমিরি প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ায় সহিংসতা চলতে থাকলে এবং এই দেশটিকে খণ্ড বিখণ্ড করার ষড়যন্ত্র আঞ্চলিক সব দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক এবং এতে কেবল এ অঞ্চলে দখলদার ইসরায়েলের প্রভাব বাড়বে। হাদি আল আমিরি আরও বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইরাকের আল ফাতাহ জোটের প্রধান প্রতিরোধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি এবং আবু মাহদি আল মহান্দেস এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন যা তারা তাদের জীবনে বেঁচে থাকলে এসবের প্রভাব এখন তার চেয়ে কোনো অংশে কম নয়। শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রকৃত শক্তি এখনও দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি গতকাল তেহরানে বিমান বাহিনীর তরুণ ক্যাডারদের এক সমাবেশে দেওয়া বক্তব্যে বলেছেন, আমরা এখনও আমাদের সব সামরিক শক্তি প্রদর্শন করিনি এবং বরং আমাদের এখনও অনেক সক্ষমতা প্রদর্শন করতে বাকি আছে। জেনারেল মুসাভি বলেন, আমাদের বহুমুখী সামরিক সক্ষমতা রয়েছে যা শত্রুদের জানানে এবং তাদের সামনে আগে ভাগে আমাদের সকল শক্তি প্রদর্শন করারও কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইরানের সেনাপ্রধান বলেন, একবার আমরা আমাদের একটি ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির ছবি প্রদর্শন করেছিলাম। শত্রুরা এখন পর্যন্ত ওই একটি ঘাঁটির অবস্থানই শনাক্ত করতে পারেনি। গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে বলে পশ্চিমারা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করে ইরানের সেনাপ্রধান বলেন, নিরপরাধ নারী ও শিশুদের হত্যা এবং স্কুল কলেজ হাসপাতাল ও ঘরবাড়ি ধ্বংস করাকে বিজয় বলে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে। তিনি গতকাল ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা জানান। শেখ নাইম কাসেম বলেন, অভিন্ন শত্রু মোকাবেলার নীতি থেকে গত এক বছরের বেশি সময় ধরে গাজাবাসীর প্রতি হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাক থেকে যে সমর্থন দেওয়া হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করে এর উপর আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকার ইহুদবাদী ইসরায়েলকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ইসরায়েলকে বন্য ও অপরাধী সরকার হিসেবে উল্লেখ করে শেখ কাসেম অভিযোগ করেন, আরেক অপরাধী মার্কিন সরকার মানবতার শত্রু ইসরায়েলকে সহযোগিতা করে চলেছে। এর বিপরীতে তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকার প্রতি সমর্থন জানাতে মুসলিম বিশ্বসহ বিবেকবান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি হয়েছে সেগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু এ দাবি জানান। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরেন চার দলীয় জোট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী টুকু। তিনি বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, বিদ্যুৎ খাতের প্রত্যেকটা চুক্তি প্রকাশ করুন, তারা তা কোনো পাবলিক প্রকিউরমেন্ট রোল মানেনি, আইন করে নিয়ম নীতি বন্ধ করে দিয়ে ইচ্ছামতো ক্লোজ টেন্ডারে এসব চুক্তি করেছে, জনগণের অধিকার আছে এসব বিষয়ে জানান। সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতে যেসব উন্নয়ন করা হয়েছে সেটা টেকসই না, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। 11:45 থেকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন, আদালতকে আমরা সাবমিশন দিয়েছি, সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন, আমরা এখন উচ্চ আদালতে যাব। চিন্ময়ের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় আদালত প্রাঙ্গণে 50-60 জন আইনজীবী তাদের দালাল বলে স্লোগান দেন। তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসির চেয়েও বিভিন্ন স্লোগান দেন। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের জঘন্য নীল নকশা বলে অভিহিত করেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর আজ রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে এসব অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিএসএফকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, যারা ধরা পড়ছে তারা বাংলাদেশি এবং তাদের বেশিরভাগেরই ঠিকানায় বাংলা। মমতা ভোটের লোভে এসব করছেন এবং বাংলাকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশেষ সংবাদে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক সৌদি আরবে বন্দী 6 ইরানি নাগরিকের ফাঁসির সংবাদের প্রতিক্রিয়া বলেছেন, এই ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানের সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ দুদেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী। ইরানের উদ্ধৃতি দিয়ে সাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক কারিমি শাশাতি গতকাল সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দী 6 ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিচার বিভাগ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এ সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনস্যুলার সেবা প্রদান এবং ঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়। তা সত্ত্বেও ইরান দূতাবাসকে না জানিয়ে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি কনস্যুলার রিলেশন কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। মেয়র বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ হুমকি দিয়ে বলেছেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমা বর্ষণ করবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরও বলেছেন, গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এই হুমকি দেন। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেল আবিবের রাজনৈতিক কর্তব্য ব্যক্তিদের জানিয়েছেন যে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন। এদিকে যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার 2 মাসেরও কম সময়ের মধ্যে এবার নেসেট থেকেও পদত্যাগ করেছেন লিকুদ পার্টির সংসদ সদস্য ইয়ুব গালান্ত। ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় গ্যালান্ট বলেন, তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। গ্যালান্ট বলেন, লিকুদ আন্দোলনের একজন সদস্য হিসাবে আমি আন্দোলনের পথের জন্য লড়াই চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে ফিরে আসবেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস জঙ্গিসহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সুলেমানের উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই মহান শহীদের ব্যক্তিত্ব একজন বীর ও সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সুলাইমানির দূরদর্শী চিন্তাধারা, প্রতিরোধ এবং সাহসের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই মহান শহীদের গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকাকে সম্মানিত করেছেন। লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সুলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে মালয়েশিয়ার বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞরা কুয়ালালামপুরে পার্সরুডের সাথে একান্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তারা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসআইএস সহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সুলাইমানির উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই উচ্চপদস্থ শহীদের চরিত্র একজন বীর এবং সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। মালয়েশিয়ার ইসলামী বেসরকারি সংস্থার কাউন্সিলের প্রধান মোহাম্মদ আজমি আবদুল্লাহ হামিদও শহীদ সুলাইমানির স্মৃতি অম্লান রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। পশ্চিম এশিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোর উত্থান পতন বিবেচনায় তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এই শহীদের ভূমিকা ও অবস্থান সবার কাছেই আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। মোহাম্মদ আজমি আব্দুল হামিদ আরো বলেন, জেনারেল সুলাইমানি একজন আন্তঃআঞ্চলিক বীর সেনানায়ক হিসাবে সিরিয়ায় কয়েক বছরব্যাপী যুদ্ধ চলাকালে প্রতিশ্রুতি এবং বিশ্বাসের শক্তি দিয়ে আমেরিকা ও পশ্চিমাদের গড়া সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস কে দমন করেছিলেন, যার ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আহমদ ফারুক মুসাও বলেছেন, আমেরিকা আসলে ইহুদিবাদী ইসরায়েলের প্ররোচনায় শহীদ সুলাইমানিকে হত্যা করেছে। আহমদ ফারুক মুসা আরো বলেন, শহীদ সুলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করার মাধ্যমে আমেরিকার দ্বিমুখী আচরণ ও চেহারা প্রকাশ পেয়েছে। কারণ একদিকে তারা আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধের দাবি করেছিল, অন্যদিকে তারা এই সন্ত্রাসী গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র যে বীর দাঁড়িয়েছিল তাকে হত্যা করেছে। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আরো বলেন, এটি ছিল সম্পূর্ণ বেআইনি একটি কাজ এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। কাসেম সুলাইমানিকে হত্যার ফলে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। অপরদিকে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহায়তায় এ অঞ্চলে আজ পর্যন্ত অস্থিতিশীলতা বজায় রয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রাজা কামাল বাহরাইন বলেছেন, সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে ইরানি উচ্চ পদস্থ জেনারেল শহীদ সুলাইমানির ভূমিকা আন্তর্জাতিক কৌশলগত দিক থেকে ছিল অসম্ভব দূরদর্শী ও অনন্য সাধারণ। তিনি আরো বলেন, এমনকি শত্রুরা এবং বিদেশিরাও শহীদ সুলাইমানির এই বিশেষ ভূমিকা এবং বিশেষ অবস্থানের কথা বারবার স্বীকার করেছে। রাজা কামাল বাহরাইন আরো বলেছেন, আইএসআইএস কে ধ্বংস করার পাশাপাশি প্রতিরোধ ফ্রন্টের সর্বশ্রেষ্ঠ অর্জন হিসাবে ইরাকের অনিবার্য পতন রোধ করার মতো একটি পদক্ষেপও শহীদ সুলাইমানের রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আরো বলেন, সন্ত্রাসবাদী চরমপন্থীদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে শহীদ সুলাইমানের সক্রিয় ও কার্যকর উপস্থিতি বিশ্বে তার চরিত্রকে বীর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকে পরিণত করেছে। লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সুলাইমানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার। 2020 সালে 3 জানুয়ারি ইরাকি কর্মকর্তাদের রাষ্ট্রীয় আমন্ত্রণে সেদেশ ভ্রমণে যান। ওই সফরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার আগ্রাসী ও সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় তিনি শহীদ হয়েছিলেন।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। গাজা উপত্যকার দক্ষিণে আবারও ইসরায়েলি সেনাদের ভয়াবহ ও নৃশংস হামলায় আরও 26 ফিলিস্তিনি হতাহত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আমেরিকার নিউ অরলিন্সে এক অনুষ্ঠানে গাড়ির চাপায় কমপক্ষে 15 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। জেনারেল কাসিম সুলেমানের পঞ্চম শাহাদত বার্ষিকী পালিত তেহরান সহ ইরানের কয়েকটি শহরে স্মরণসভা। অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে, শেখ নাঈম কাসিমের মন্তব্য। হাসিনা সরকারের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি। বিএনপির ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ অভিযোগ মমতার। শ্রোতাবন্ধুরা, এবার যাওয়া যাক আমাদের পরবর্তী অনুষ্ঠানে।
শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী।
শ্রোতাবন্ধুরা, সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের বিশ্বে যেখানে নানা জটিল চ্যালেঞ্জ এবং বৈশ্বিক সংকট সমাজের কাঁধে ভয়াবহ রকমে বিরাজ করছে, সেখানে সামরিক ও কৌশলগত শক্তির বাইরে আদর্শিক কমান্ডারদের প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে এমন কমান্ডারদের প্রয়োজন যারা বিশ্বাস, আন্তরিকতা এবং মানবিক গুণাবলীর সমন্বিত চারিত্রিক বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। এরকমই একজন কমান্ডার ছিলেন শহীদ জেনারেল কাসেম সোলাইমানি। আজকের আলোচনায় আমরা এই মহান সেনাপতির জীবন এবং অসামান্য বৈশিষ্ট্যগুলোর প্রতি দৃষ্টি দেব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
আজ সরকারগুলোর প্রধান উদ্বেগের বিষয় হল দেশে দক্ষ এবং যোগ্য ব্যবস্থাপক এবং কমান্ডারের অনুপস্থিতি। এমন কমান্ডার দরকার যারা দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য বিভিন্ন সক্ষমতা বাড়াতে পারেন। হযরত ইমাম আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেন, সবচেয়ে যোগ্য লোকরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত থাকবেন যাঁরা নিখুঁতভাবে কাজ সম্পাদনে সবচেয়ে বেশি পারদর্শী এবং যারা আল্লাহর হুকুম আহকামগুলো বোঝার মতো ভালো জ্ঞান রাখেন। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে আজ পর্যন্ত, বিশেষ করে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের 8 বছরে, যোগ্য সেনাপতি ও পরিচালকদের আবির্ভাব ঘটে যারা সবসময় সমাজে ইসলামী আদেশ ও ব্যবস্থাপনার নীতি বাস্তবায়নের চেষ্টা করেছেন।
ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইসলামী বিপ্লবের একজন কমান্ডারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, একজন সেনাপতির নিজের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। সেনাপতির কাজ কেবল আদেশ দেওয়া নয়, বরং সেনাপতির নেতৃত্ব একটি আধ্যাত্মিক বিষয়। বিখ্যাত সামরিক তাত্ত্বিক সান্তেজো মনে করেন, একজন ভালো সেনানায়কের প্রজ্ঞা, দয়া, ন্যায় বিচার, মানবিকতা, সাহস এবং সামরিক শক্তি ও দৃঢ়তার মতো নৈতিক এবং চারিত্রিক গুণাবলীগুলো থাকা উচিত। তার প্রজ্ঞা তাকে পরিস্থিতি ও পরিবেশকে অনুকূলে পরিবর্তন করা এবং তার বিকাশের উপায় সহজে বুঝতে সাহায্য করে। তার ন্যায়পরায়ণতা অধীনস্থদের সময় উপযোগী ও উপযুক্ত সাহসী এবং শাস্তি সম্পর্কে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে। তার মানবিকতা বোধ অন্যের প্রতি দয়া এবং সাধারণ অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করে। তার বীরত্ব ও সাহসিকতা বোধ বিজয়ের ব্যাপারে দৃঢ়চিত্ত করে, কোনো সন্দেহ মনে স্থান করে নিতে পারে না।
শহীদ কাসেম সুলাইমানি আজকের বিশ্বে অসামান্য সামরিক এবং কৌশলগত নৈপুণ্য সমৃদ্ধ কমান্ডারদের অন্যতম হিসাবে প্রতিরোধ ফ্রন্টে কমান্ড করার জন্য অনন্য মডেল ও নন্দিত এক তারকা। তিনি কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং কূটনীতি, সংকট ব্যবস্থাপনা, জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে একজন মেধাবী ও সফল নেতার অনন্য উদাহরণ। তিনি কারো সহযোগিতা ছাড়া একাই প্রতিরোধ কমান্ডারদের জন্য মূল্যবান নির্দেশনা প্রদান করতে পারতেন। অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের চেতনা, চৌকস পরিকল্পনা ও কৌশল, ঐক্য ও সংহতির ব্যবস্থাপনা, জনগণের সঙ্গে বন্ধুত্ব ও আন্তরিকতা ইত্যাদি তাঁকে অনন্য ও অনুকরণীয় সেনাপতিতে পরিণত করেছিল।
শহীদ সুলাইমানি সর্বদা সামনের সারিতে ছিলেন এবং দৃষ্টান্তমূলক সাহসের সঙ্গে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তাঁর সৈন্যদের নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে তাঁর উপস্থিতি যোদ্ধাদের অতিরিক্ত মনোবল ও অনুপ্রেরণা দিত সবসময়। তার কমান্ডের আরেকটি অসামান্য বৈশিষ্ট্য ছিল বিভিন্ন জাতি ও ধর্মের প্রতিরোধ শক্তির মধ্যে ঐক্য সৃষ্টি করার ক্ষমতা। কাসেম সুলাইমানি একজন কমান্ডার হিসেবে সবসময় গ্রুপগুলোর মধ্যে অভ্যন্তরীণ মতো পার্থক্য কমাতে এবং তাদের অভিন্ন লক্ষ্যগুলোর সঙ্গে মিল রেখে লক্ষ্য স্থির করতেন। তিনি শুধু একজন সামরিক সেনাপতিই ছিলেন না, বরং তিনি একজন বিনয়ী ও সদালাপী ব্যক্তিও ছিলেন। তিনি সর্বদা বিলাসিতা এড়িয়ে চলতেন এবং অন্যান্য সাধারণ যোদ্ধা ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। এসব বৈশিষ্ট্যের কারণে এ অঞ্চলের মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। সে সময় ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি কাসেম সুলাইমানিকে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম একজন প্রধান সহযোগী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
২০১৭ সালের নভেম্বরে ইরানের মিডিয়ায় প্রকাশিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতাকে সম্বোধন করা একটি চিঠিতে শহীদ কাসেম সুলাইমানি দায়েশের সমাপ্তির কথা জানিয়েছিলেন এবং আল বুকামালে সিরিয়ার পতাকা উত্তোলন করার কথাও বলেছিলেন। ইরাক সীমান্তের কাছে সিরিয়ার একটি শহরে দায়েশ শাসনের অবসান সম্পর্কে কাসেম সুলাইমানির চিঠির জবাবে আয়াতুল্লাহ খামেনিও বলেছিলেন, দায়েশের মতো একটি ক্যান্সার সমতুল্য জনবিচ্ছিন্ন গোষ্ঠীকে ছিন্ন ভিন্ন করে আপনি কেবল এ অঞ্চলের দেশ এবং মুসলিম বিশ্বের জন্যই নয়, বরং সমস্ত জাতি এবং মানবতার জন্য একটি মহান সেবা করেছেন। উল্লেখ্য যে ২০১৮ সালের ১৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা, ইরানের সর্বোচ্চ সামরিক পদক জুলফিকার শহীদ কাসেম সুলাইমানিকে দিয়ে সম্মানিত করেছিলেন। এই পদকটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কমান্ডার এবং স্টাফ প্রধানদের প্রদান করা হয়, যাদের যুদ্ধ পরিচালনার পরিকল্পনা ও পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে।
তবে শহীদ সুলাইমানিকে যে বিষয়টি জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তুলেছিল তা কেবল তার কমান্ডিং ক্ষমতাই নয়, বরং তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি এবং তিনি আল্লাহর একজন অনুগত বান্দা ছিলেন। তিনি আল্লাহকে স্মরণ করার প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতেন। তিনি ফজরের নামাজকে গুরুত্ব দিতেন, পবিত্র কোরআনকে ভালোবাসতেন এবং এর নিয়মকানুন অনুসরণ করতেন। তিনি ইসলামী ব্যবস্থার বিধি বিধান মেনে চলতেন এবং ইসলামী শাসন ব্যবস্থার নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন। তিনি তাঁর দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করতেন এবং ইসলামের প্রবীণদের মতো অত্যন্ত নম্র ও ভদ্রভাবে যুদ্ধের সামনের সারিতে উপস্থিত থাকতেন।
যুদ্ধের ময়দানে হযরত আলী আলাইহিসসালামের ভূমিকা যেমন ছিল, কাসেম সোলাইমানিও তেমনি ভূমিকায় অবতীর্ণ হবার চেষ্টা করতেন। হযরত আলী আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনায় এসেছে, যখন যুদ্ধের আগুন জ্বলে উঠত তখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণাপন্ন হতাম। আলী আলাইহিসসালাম সবার তুলনায় শত্রুর সবচেয়ে কাছাকাছি স্থানে অবস্থান করতেন। শহীদ সোলাইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের মধ্যে সংহতি ও সমন্বয় তৈরি করা। তাঁর এই কৌশলগত দৃষ্টিভঙ্গি অভিন্ন লক্ষ্যকে স্থির করে অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে ওঠে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিরোধ কমান্ডারদের জন্য একটি অনুসরণীয় মডেল। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিকে আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন নওমুসলিম আলী মলিনার একটি উদ্ধৃতি দিয়ে শুরু করব আজকের আলোচনা। তিনি বলেছেন, হজের লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্য হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি, সহনশীলতা এবং ধৈর্যের বার্তা। তো চলুন তার বিস্তারিত বক্তব্য শুনি।
রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল বিদ্যুৎ চমকের মতো। মানব সমাজের অন্ধকার মরুতে ওই বিদ্যুৎ মুহূর্তেই আলো ছড়িয়ে দেয়। হেজাজ ভূমিকে ওহির পরম নূরের কেন্দ্রভূমিতে পরিণত করে। ইসলামের আবির্ভাবের ফলে কুসংস্কারের শেকল একের পর এক ভেঙে যেতে থাকে এবং শত্রুতার জাল ধীরে ধীরে কেটে যেতে থাকে। সত্য নূরের বরকতে অন্তরগুলো পরস্পরের ঘনিষ্ঠ হতে থাকে, মানুষের উপর রহমত এবং বরকত বর্ষিত হয়। অবশেষে আধ্যাত্মিক এই বিপ্লবের ফলে চারিদিকে প্রশান্তি আর নিরাপত্তার অমোঘ ছায়া নেমে আসে। রাসুলে খোদার শিক্ষার আলো এরকমই পরিবর্তন এনেছিল নওমুসলিম আলী মলিনার অন্তরে। মলিনা আমেরিকার নাগরিক। তিনি কোরআন এবং ইসলামের ইতিহাস পড়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সত্যে উপনীত হবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। ইসলামে দীক্ষিত হওয়া এবং সুন্দর এই দিন থেকে উপকৃত হবার কাহিনী বর্ণনা করেছেন এভাবে।
আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, লেখাপড়া শেষ করেছি, ক্ষণিকের চিত্ত বিনোদনে ব্যস্ত ছিলাম। একদিন আমার এক বন্ধুর কাছে কোরআন নামক গ্রন্থটি পেলাম। সেই মুহূর্ত পর্যন্ত আমি ইসলাম বা কোরআন সম্পর্কে কিছুই শুনিনি। কোরআনের কয়েকটি পৃষ্ঠা দেখলাম, বক্তব্যগুলো হৃদয়গ্রাহী ছিল, একেবারে মনে গেঁথে যেত। কোরআনের সহজ সরল এবং সুস্পষ্ট আয়াত আমার চেহারায় যেন ঠান্ডা পানির ছিটা মেরে দিল। আমি আলস্যের ঘুম থেকে জেগে উঠলাম। এই কিতাবটি আমাকে এত বেশি আলোড়িত করেছে যে আমি মুসলমান এবং ইসলাম নিয়ে আরও বেশি গবেষণা করতে শুরু করলাম। এই নমুসলিম যুবক কোরআনের সাথে পরিচিত হবার পর এবং কোরআনের গভীর তাৎপর্য ও সৌন্দর্য উপলব্ধি করার পর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন, অর্থাৎ দীনে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন,
কয়েক মাস ইসলাম নিয়ে গবেষণা করলাম। ইসলাম কেবল একটা দিনই নয়, বরং পরিপূর্ণ একটি জীবন বিধান। আরও লেখাপড়া করার পর বুঝলাম ইসলামের শিক্ষা হল সমাজ এবং যুবকদের সকল সমস্যার সমাধান।
এ সত্য অনস্বীকার্য যে ইসলামে মানুষ তৈরি শিক্ষাগুলো সবসময় উৎসুক অন্তরগুলোকে নিজের দিকে টানে, কারণ ইসলাম মানুষের চাহিদাগুলো মেটায়। হযরত আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, ইসলামের পিলারগুলো সত্যের অনেক গভীরে প্রথিত হবার কারণে এর ভিত্তি স্থির এবং মজবুত। এর ঝর্ণাধারাগুলো জল টৈটম্বুর আর বাতিগুলো জ্যোতির্ময়। এর হেদায়াতের দিকদর্শন সত্য পথের পথিকদেরকে যথার্থ পথের দিশা দেয় এবং ইসলামের পুকুরের জল এ পথের পথিকদেরকে পরিপূর্ণভাবে তৃষ্ণা মেটায়।
হজ সফর সম্পর্কে মলিনার ব্যক্তিগত ভাষ্য এরকম, হজ ছিল আমার জন্য অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। বিচিত্র বর্ণ ও গোত্রের লক্ষ লক্ষ হাজি এই ঘরের প্রতি ভালোবাসার টানে এসে এক আল্লাহর ইবাদতে সামিল হয়। এত প্রেম ভালোবাসা আর ঐকান্তিক নিষ্ঠার সাথে ইবাদত করা হয় যে এক কথায় অবিশ্বাস্য এবং বিস্ময়কর। আমার মনে হলো আমি যেন নিজের ঘরেই আছি। মুসলমানরা আরবিতে আমাকে নিয়ে কথা বলছিল, আমাকে জিজ্ঞেস করল কোন দেশের নাগরিক। যখন বললাম আমেরিকার, তখনই তারা ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব নিয়ে কথা বলতে শুরু করল। কিন্তু আমি বললাম, তোমাদের মতোই আমিও আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং সে কারণেই মক্কায় এসেছি। লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্য হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি এবং ধৈর্যের বার্তা।
আরও এক মার্কিন নওমুসলিম হলেন মিস্টার ড্যানিশ ভায়ানি। তিনি বললেন, আল্লাহ তার কৃপা দৃষ্টি তার প্রতি রেখেছেন এবং তাকে হেদায়েতের সরল সঠিক পথ প্রদর্শন করেছেন। ইসলামে দীক্ষিত হবার কিছু সময় পর তিনিও হজে গিয়েছিলেন। হজের মর্যাদাময় ও জাঁকজমকপূর্ণ ইবাদাতের ধর্মীয় বিধান, হাজিদের মধ্যকার ঐক্য ও সংহতি এবং মুসলমানদের বিনয় ও আন্তরিকতা তার ইমানকে আরও বেশি দৃঢ় করে তোলে। হজের প্রত্যেকটি আমলই মানুষকে বাস্তব প্রশিক্ষণ দেয়। ইহরাম বাঁধা থেকে শুরু করে লাব্বাইক বলা, আল্লাহর ঘর তাওয়াফ করা, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করা, সাফা মারোয়ায় সাই করা ইত্যাদি সবই মানুষের অন্তরকে পুত পবিত্র করে তোলার প্রশিক্ষণমূলক কর্মসূচি। সম্ভবত এজন্যে কোরআন বলেছে, নিঃসন্দেহে মানুষের জন্য নির্ধারিত সর্বপ্রথম ঘরটি হচ্ছে মক্কার এই ঘরটি। এটি সারা বিশ্বের মানুষের জন্য হেদায়ত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। এ ঘরের হজ করা সামর্থ্যবানদের জন্য অবশ্য পালনীয়। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম।
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা বিশ্ববিস্তৃত ইরানি মনীষী আবু নাসর মুহাম্মদ ফারাবির পরিচিতি সম্পর্কে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম, ফারাবি খ্রিস্টীয় 941 সনে বা 330 হিজরিতে দামেস্কে যান এবং আলেপ্পোর শাসক সাইফুদ্দৌলা হামেদানির দরবারের আলেম হন। আবু নাসর ফারাবি খ্রিস্টীয় 950 সনে তথা 338 হিজরিতে দামেস্কের কাছে ইন্তেকাল করেন। সে সময় তাঁর বয়স হয়েছিল 80 বছর। কেউ কেউ মনে করেন আবু নাসর ফারাবি দামেস্ক থেকে আসকালান শহরে যান, যা বর্তমানে বর্ণবাদী ইসরায়েলের দখলে রয়েছে। সেখানে একদল দস্যুর হাতে আক্রান্ত হন তিনি। ফারাবি তাদের বলেছিলেন, আমার অর্থকড়ি, অস্ত্র, জামাকাপড় ও অন্যান্য সাজ সরঞ্জাম সবই নিয়ে যাও, কিন্তু আমার উপর হামলা করো না। কিন্তু দস্যুরা তাঁর এই অনুরোধ উপেক্ষা করে তাকে হত্যা করতে চায়। ফলে ফারাবি তাদের সঙ্গে লড়াই করেন ও নিহত হন। সিরিয়ার রাজদরবারের বিশিষ্ট ব্যক্তিরা ঘটনা জানতে পারেন এবং তাকে অত্যন্ত সম্মান জানিয়ে দামেস্কে দাফন করেন। আর ওই দস্যুগুলোকে ফারাবির কবরের সামনেই ফাঁসি দেওয়া হয়।
মুসলিম ঐতিহাসিকরা মনে করেন ফারাবি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক এবং গভীর ধ্যানমগ্ন ও চিন্তাশীল ধার্মিক ব্যক্তি। তিনি দরবেশদের মতোই জীবনযাপন করতেন। গবেষণা ও লেখালেখি ছাড়া অন্য কিছুর দিকেই তার কোনো আগ্রহ ছিল না। পার্থিব বিষয়াদিকে তিনি এতটাই এড়িয়ে চলতেন যে আলেপ্পোর তৎকালীন শাসক সাইফুদ্দৌলা হামেদানি ফারাবির জন্য বিপুল অঙ্কের অর্থ ভাতা হিসেবে বরাদ্দ করা সত্ত্বেও তিনি বাইতুল মাল থেকে দৈনিক কেবল 4 দিরহাম নিতেন, আর এতেই তিনি সন্তুষ্ট ছিলেন। ফারাবি জ্ঞানের অনেক বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি সে যুগে প্রচলিত জ্ঞানের সব বিষয়ের ওপর বই লিখেছিলেন, আর সেই সব বই থেকেও বোঝা যায় যে তিনি গণিত, রসায়নবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, সমরবিদ্যা, প্রকৃতিবিদ্যা, সঙ্গীত, খোদাতত্ত্ব, ইসলামী আইন, সমাজবিজ্ঞান ও যুক্তিবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন।
এটা ঠিক যে ইয়াকুব বিন ইসহাক কিন্দিকে ইসলামী যুগের প্রথম দার্শনিক বলা হয় এবং তিনিই দর্শনের রাজ্যে অন্যদের জন্য পথ খুলে দিয়েছিলেন, কিন্তু কিন্দি দর্শনের ক্ষেত্রে নিজস্ব কোনো ধারা সৃষ্টি করতে পারেননি। তিনি দর্শনের বিদ্যমান বিষয়গুলোর মধ্যে কেবল সংহতি বা সমন্বয় সাধন করেছিলেন, কিন্তু ফারাবি দর্শনের ক্ষেত্রে এক পরিপূর্ণ স্বতন্ত্র ধারা উপহার দিয়ে গেছেন। কিন্দি যে মহতি কাজ শুরু করেন, ফারাবি তা আন্তরিক চিত্তে ও শক্তিমত্তা দিয়ে চালিয়ে যান। গ্রিসের দার্শনিক মতবাদ বা দার্শনিক চিন্তাধারা সম্পর্কিত তত্ত্বগুলো অনুদিত হয়েছিল আরবি ও সুরিয়ানি ভাষায়, কিন্তু দর্শন শাস্ত্র তখনও আরবি ভাষার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ হতে পারেনি। দর্শন ও আরবি ভাষার মধ্যে একটা ব্যবধান বা দূরত্ব থেকেই যায়। ফারাবি আরবি ভাষাকে দর্শনের উপযোগী করে উপস্থাপন করতে সক্ষম হন, ফলে দর্শন ও আরবি ভাষা পরস্পরের আপন হয়ে যায়।
প্রখ্যাত ইরানি দার্শনিক, চিকিৎসাবিদ ও বিজ্ঞানী ইবনে সিনা ফারাবিকে নিজের শিক্ষক বলে মনে করতেন। ইবনে রোশদ ও অন্যান্য মুসলিম এবং পশ্চিমা দার্শনিকরাও ফারাবির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। ইবনে সিনা লিখেছেন, সক্রেটিসের অতি প্রাকৃতিকতা বা বস্তুর ঊর্ধ্বজগৎ সম্পর্কিত একটি বই 40 বার পড়েও লেখকের বক্তব্যের মর্ম বুঝতে পারছিলাম না। এরপর বাজারে আবু নাসর ফারাবির একটি বই পেলাম, সেখানে এ বিষয় সম্পর্কে ব্যাখ্যা ছিল, আর এই বই পড়ার পর এ বিষয়টি বুঝতে পারি ও খুবই আনন্দিত হই। মুসলিম দার্শনিকরা জ্ঞান বিজ্ঞান ও দর্শনে অনন্য অবদানের জন্য সক্রেটিসকে প্রথম শিক্ষক ও ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলে সম্মান দেখিয়েছেন। ফারাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সোনালী যুগে আবির্ভূত হন এবং জ্ঞান বিজ্ঞানের নানা দিক ও দর্শনবিদ্যাকে পুনরুজ্জীবিত করেন। তাকে বলা হয় ইসলামী দর্শনের জনক। সেই থেকে আজও ইসলামী দর্শনের বিকাশ ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
ফারাবির যুগ থেকে হিজরি 9 শতক পর্যন্ত তথা খ্রিস্টীয় 9 শতক থেকে 19 শতক পর্যন্ত, বা অন্য কথায় ফারাবি থেকে হাকিম মোল্লা হাদিস আবজেবারির যুগ পর্যন্ত বিশ্বজগতের সৃষ্টি রহস্য ছিল ইসলামী দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফারাবি গ্রিক দর্শন পুরোপুরি অধ্যয়ন ও আয়ত্ত করেছিলেন। সক্রেটিসের চিন্তাধারা তাকে প্রভাবিত করেছিল। আদর্শ সমাজ বা রাষ্ট্র বিষয়ক তাঁর একটি তত্ত্ব আদর্শ সমাজের নাগরিকদের চিন্তাভাবনা শীর্ষক একটি বইয়ে বিধৃত হয়েছে। তাঁর দৃষ্টিতে এই আদর্শ সমাজের উপর ইসলামী বিধানের কর্তৃত্ব থাকবে এবং জনগণ ও শাসকবর্গ এই ইসলামী বিধানের আলোকেই তাদের পারস্পরিক সম্পর্ক সমন্বিত করবেন। ফারাবির মতে দার্শনিকরাই সমাজের নেতৃত্ব দেন। বিশ্বজগৎ যেমন পরিচালনা করেন মহান আল্লাহ,
তেমনি সমাজের নানা দিক পরিচালনা করেন দার্শনিকরা। রাজনৈতিক দর্শনের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন ফারাবি। তিনি বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে বিষয়গুলোর মাধ্যমে তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ের মধ্যে গড়ে তুলেছেন দার্শনিক বন্ধন।
ফারাবির মতে রাজনীতির রয়েছে নৈতিক ও সুশীল বিভাগ। নৈতিক রাজনীতি বা রাষ্ট্রনীতি হল একত্ববাদ এবং পুনরুত্থান বা বিচার দিবসের প্রতি বিশ্বাস ও আসমানি প্রত্যাদেশ ভিত্তিক। সামাজিক নানা চাহিদা, সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা হচ্ছে সুশীল রাজনীতির ভিত্তি। ফারাবি মনে করতেন, সুশীল সমাজের সমৃদ্ধি নির্ভর করে নৈতিক রাজনীতির সঙ্গে সঙ্গতি বা মিল রাখার মাত্রার ওপর। ইরানি দার্শনিক ডক্টর ইব্রাহিম দিনানির মতে ফারাবির সামাজিক চিন্তার রয়েছে নানা দিক। তার চিন্তাধারার আওতায় রয়েছে প্রকৃতি ও অতি প্রাকৃতিক জগৎ, তাই তাকে বলা হয় সংস্কৃতির দার্শনিক। সংস্কৃতির বিষয়ে রয়েছে ফারাবির নানা বক্তব্য যা তার লেখনীতে দেখা যায়। গত 1400 বছরের ইতিহাসে আজ পর্যন্ত মুসলিম বিশ্বে অন্য কোনো দার্শনিক ফারাবির মতো এত বেশি মাত্রায় সামাজিক বিষয়গুলো নিয়ে কথা বলেননি।
বলা হয় ফারাবি জ্ঞানের নানা বিষয়ে 100টিরও বেশি বই লিখেছিলেন, যার মধ্যে কোনো কোনো বই আজও পাওয়া যায়। দর্শন, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যা তাঁর লেখনী আর চিন্তাধারার মূল তিন উপাদান। এটা ঠিক যে ফারাবি গ্রিক দর্শন শিখে নিজস্ব দর্শন উপহার দিয়েছেন, কিন্তু তাঁর দর্শনের চিন্তাধারাগুলো ইসলাম থেকে বিচ্ছিন্ন নয়। তিনি প্লেটো, অ্যারিস্টটল ও সক্রেটিসের দর্শন সহ গ্রিক দর্শনগুলোকে এবং নানা বিদ্যাকে ইসলামী দর্শনের কাঠামোর মধ্যে সমন্বিত করেন।